قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের আরেকটি নামকরা প্রদেশ কোহ কিলুয়ে ও বুয়ের আহমাদের দিকে। প্রদেশের প্রধান শহর ইয়াসুজ শহর দেখার মধ্য দিয়ে শুরু করেছি সফর। বলেছি যে এই শহরে রয়েছে বিখ্যাত লোর জনগোষ্ঠীর বসবাস। ইরানের একটি প্রাচীন গোত্র হল এই লোররা। কোহ কিলুয়ে ও বুয়ের আহমাদ প্রদেশের দর্শনীয় কিছু নিদর্শনের কথা বলেছি এবং সামান্য কিছু দেখেছিও।
ইয়াসুজে রয়েছে সুন্দর সুন্দর বেশ কটি ফরেস্ট পার্ক এবং উপকূলবর্তী পার্ক বা কোস্টাল পার্ক। এগুলো সেই ইয়াসুজ ফরেস্ট পার্ক এবং বাসার নদী উপকূলীয় পার্কের মতোই। ইয়াসুজ ফরেস্ট পার্ক অথবা ইয়াসুজ পার্বত্য বৃহৎ পার্ক মূল শহর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 1000 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। গত আসরে দেখেছি আমরা, আরও দেখেছি নদী আর বহমান ফোয়ারাময় আলামুন পার্বত্য উপত্যকা। মাজদাক দারতা নামের একটি গ্রামের কথাও উল্লেখ না করলেই নয়, ধান চাষ এবং স্যামন মাছের জন্য বিখ্যাত ওই গ্রামটিও দেখেছি আমরা। ইয়াসুজের মূল্যবান ঐতিহাসিক নিদর্শন ও পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানকার মিউজিয়ামে। ইয়াসুজ শহরে তাই কেবল পর্যটক আর প্রকৃতি প্রেমিকেরাই ভ্রমণ করেন না, বেড়াতে যান পুরাতত্ত্ব গবেষকরাও। আজ আমরা যাব কোহ কিলুয়ে ও বুয়ের আহমাদের সি সাক্ত শহরের দিকে। চলুন তাহলে চলে যাওয়া যাক। আপনারা সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
কোহ কিলুয়ে ও বুয়ের আহমাদ প্রদেশে ঘুরতে ঘুরতে আমরা যখন দেনা পার্বত্য উপত্যকার উচ্চতায় উঠব, তখন দেখা মিলবে প্রকৃতিপ্রেমী ভ্রামণিকদের বেহেশত খ্যাত সিসাক্ত শহরের। জাগ্রোস পর্বতমালার অংশ এই দেনা উপত্যকা। সুতরাং খানিকটা উচ্চতায় যে এর অবস্থান হবে তাতে অবাক হওয়ার কিছু নেই। সিসাক্ত নামটা বেশ অদ্ভুত মনে হচ্ছে না? এই নামের পেছনে একটা ইতিহাস, একটা গল্প আছে। প্রাচীন ইতিহাসের পাতা এসেছে যে সিসাক্ত শহরটি অসম্ভব ঠান্ডা একটি এলাকা ছিল। বরফের তীব্রতা এবং প্রাচুর্যে এখানকার রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল, জনমানুষ বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল। তখন 30 জন ব্যায়ামবীর মানে বডি বিল্ডার এই সমস্যা দূর করার জন্য এগিয়ে যায়। কিন্তু ঠান্ডা এত বেশি ছিল যে প্রচণ্ড বায়ু আর তীব্র তুষারপাতে ওই 30 জন ব্যায়ামবীর প্রাণ হারায়। ফার্সি ভাষায় সি মানে 30 আর সাক্ত মানে হল কঠিন বা তীব্র। কঠিন তুষারপাতে 30 জন মারা যাওয়ায় ওই এলাকার নাম পরবর্তীকালে সিসাক্ত নামে পরিচিতি পায়।
সিসাক্ত শহরটি দেনা অঞ্চলের প্রধান শহর। ইয়াসুজ শহর থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে এই শহরটি অবস্থিত। এই এলাকাটি চমৎকার পার্বত্য অঞ্চলে অবস্থানের কারণে এখানকার আবহাওয়া কিছুটা ঠান্ডা। শরৎ ঋতুর মাঝামাঝি সময় থেকে শুরু করে শীতের শেষ পর্যন্ত, এমনকি বলা যায় তারও পরে, এই অঞ্চলটি বরফে ঢাকা থাকে। এ কারণে এ এলাকায় পানির সমস্যা হয় না কখনোই। পাহাড় থেকে বরফ গলা পানিতে তৈরি হওয়া নালায় সারা বছর ধরেই প্রবাহিত হয় পানি। এর ফলে পুরো এলাকার চাষবাসের প্রয়োজনীয় পানির সংকুলন হয়। বলার অপেক্ষা রাখে না যে চমৎকার নাতিশীতোষ্ণ আবহাওয়ার পাশাপাশি এখানকার পানিও খুবই পরিষ্কার থাকে সবসময়। তো একটু মিউজিক বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন।
ইরান ভ্রমণ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সি সাখথ নিয়ে কথা বলছিলাম। চমৎকার এই পর্যটক আকর্ষণীয় এলাকাটি ছাড়াও এখানকার কুহ, গোল হ্রদ, চেশমে, মিশি ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দাসতাকের কথা উল্লেখ করার মতো। চেশমে মিশি ঝর্ণাটি এই এলাকার সবচেয়ে বড় এবং জলটৈটম্বুর ঝর্ণা। এই ঝর্ণাটি বসু ঝর্ণা নামেও পরিচিত। শহরের খাবার পানির চাহিদা মেটাতে এই ঝর্ণার পানি ব্যবহার করা হয়। কৃষিকাজে ব্যবহারের জন্যও এই ঝর্ণার পানি ব্যবহার করা হয়। পর্বত ঘিরে যে বৃত্তায়িত পথ রয়েছে, এরকম একটি সুন্দর পথ যাকে ফার্সিতে গার্দানি বলে, এর নাম হল বিজান।
বলা হয়ে থাকে এই বিজান গার্দানে ইরানের মধ্যে বিখ্যাত। এর কারণ হল গাড়ি চলাচলে এখানে তেমন কোনো সীমাবদ্ধতা নেই, সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারে। বাসন্তী আবহাওয়ায় যদি মুক্ত শ্বাস নিতে চায় কেউ এবং সেই সঙ্গে বরফচ্ছাদিত চমৎকার দৃশ্য দেখতে চায়, তাহলে বসন্তের মাঝামাঝিতে এই বিজান গার্দানে ঘুরে আসে। এই বিজান গার্দানে নতমুখী টিউলিপ ফুলের সমারোহে পরিপূর্ণ থাকে এ সময়। 3,200 মিটার উপরে অবস্থিত হবার কারণে কোনোরকম বায়ু দূষণ নেই, সুতরাং এরকম পরিচ্ছন্ন একটি পরিবেশে বেড়াতে কার না ভালো লাগে বলুন।
চেশমে মিশি ঝর্ণা ছাড়াও আরও ঝর্ণা আছে এই সি সাখথ এলাকায়। তুফ নামে একটি ঝর্ণা আছে এখানে সি সাখথের পাশেই। দেনা পর্বতশৃঙ্গে ওঠার পথে পড়বে এই তুফ ঝর্ণাটি। সারা বছর ধরেই ঠান্ডা পানি ঝর্ণাটি বয়ে চলে নিরন্তর। তোগি নামে আরও একটি ঝর্ণা আছে এখানে, এই এলাকার জলপূর্ণ ঝর্ণা এটি। এ অঞ্চলের আপেল, আঙ্গুর কিংবা আখরোট বাগানের পানির চাহিদা মেটায় এই তোগি ঝর্ণার পানি। বিচিত্র ফলের বাগানের পর বাগান গড়ে উঠেছে এখানে এই ঝর্ণার পানি সুলভ হবার কারণে। ফল উৎপন্ন হওয়ার পাশাপাশি এসব বাগান চমৎকার শ্যামল সবুজ প্রকৃতির নয়নভিরাম দৃশ্যেরও অবতারণা করেছে। দাসতাক নামের একটি ফরেস্ট এলাকাও রয়েছে এখানে। সি সাখথ শহর থেকে পশ্চিম দিকে দেনা উপত্যকায় এটি অবস্থিত।
আরও রয়েছে কুহ গোল হ্রদ। এ অঞ্চলের পর্যটক আকর্ষণীয় একটি স্পট হল কুহ গোল হ্রদ। এ এলাকার সৌন্দর্যে যে কেউ বিমোহিত না হয়ে পারে না, সে কারণেই মোটামুটি সারা বছর ধরেই এখানে পর্যটকের আনাগোনা লেগেই থাকে। তো শ্রোতা বন্ধুরা, এ নিয়ে আজ আর কথা বলার মতো সময় আমাদের হাতে নেই। আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না যথারীতি, এ প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।
بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويسر المنتهى
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালোই আছেন। কোরআনের আলোর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা সূরা আলে ইমরানের 14-17 আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই শোনা যাক 14 আয়াতের তিলাওয়াত ও অনুবাদ।
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب।
নারী সন্তান সন্ততি সোনা রূপার ভাণ্ডার আর সুশিক্ষিত ঘোড়া গবাদি পশু এবং খেতখামার মানুষের কাছে সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় করা হয়েছে। এসবই ক্ষণস্থায়ী জীবনের ভোগ্য বস্তু মাত্র, আল্লাহর কাছেই রয়েছে শ্রেষ্ঠ আশ্রয়স্থল।
আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠানোর পর জীবনযাপনের সমস্ত বৈধ উপকরণ তাদের জন্য সৃষ্টি করেছেন। ভবিষ্যৎ বংশধারা রক্ষার জন্য মানুষ সন্তান সন্ততির মুখাপেক্ষী। এছাড়াও জীবিকা নির্বাহের জন্য মানুষের অর্থ ও সম্পদের প্রয়োজন হয়। খাদ্য ও পোশাক সংগ্রহের জন্য মানুষ পশু পাখি ও ক্ষেত খামারের অধিকারী হতে চায়। আল্লাহ এ সব কিছুই মানুষের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে এ সব কিছুই ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। পৃথিবীতে আমাদের জীবন মানুষের সর্বোচ্চ আয়ুর মধ্যে সীমিত। যদি আমরা আল্লাহ ও পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রাখি, তাহলে পৃথিবীর চাকচিক্যের ধোকায় পড়া আমাদের উচিত হবে না, কারণ কেয়ামতের দিন এসবের কোনো মূল্যই থাকবে না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, বৈষয়িক সম্পদের প্রতি আকর্ষণ প্রতিটি মানুষের সহজাত প্রকৃতি, কিন্তু বিপজ্জনক বিষয় হল বৈষয়িক চাকচিক্যের মোহে প্রতারিত হওয়া। দ্বিতীয়ত, পার্থিব বিষয়ে আশয়কে ব্যবহার করা ও সেসবের প্রতি আকর্ষণ মন্দ নয়, কিন্তু পার্থিব বিষয়াশয়ের মোহের জালে বাধা পড়া এবং এসবের উপর নির্ভর করা ক্ষতিকর। তৃতীয়ত, আমাদের আশা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের জন্য আল্লাহর স্থায়ী নিয়ামতের সাথে ক্ষণস্থায়ী নিয়ামতের তুলনা করতে হবে। এবারে সূরা আল ইমরানের 15 আয়াত নিয়ে আলোচনা করা যাক।
قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد।
হে নবী, আপনি মানুষকে বলুন, আমি কি পার্থিব আকর্ষণের চেয়ে তোমাদেরকে ভালো কোনো কিছুর সুসংবাদ দেব? যারা খোদাভীরু তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে স্বর্গ উদ্যান রয়েছে এবং সেই উদ্যানের গাছের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী এবং সবচেয়ে বড় নিয়ামত তথা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন।
গত কয়েকটি আয়াতে পার্থিব কোনো বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের কথা উল্লেখ করার পর এই আয়াতে বেহেশতের স্থায়ী কিছু নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ পার্থিব ও বেহেশতি নিয়ামতের মধ্যে তুলনা করে সঠিক পথ বেছে নেয় এবং দুনিয়ার চাকচিক্যে প্রতারিত না হয়। পৃথিবীতে ফলের বাগান, মনোরম প্রাকৃতিক দৃশ্য এসব যদি মানুষকে মুগ্ধ করে, তাহলে বেহেশতের সবুজ গাছগাছালি ও ফলের বাগানে পরিপূর্ণ এবং নদী বিধৌত স্থায়ী বাগান কি বেশি আকর্ষণীয় নয়? ফল ফলাদি ও অফুরন্ত খাদ্যে পরিপূর্ণ বেহেশতি উদ্যানে পবিত্র জীবনসঙ্গিনীও থাকবে। এইসব বর্ণনার মাধ্যমে বেহেশতের অফুরন্ত ও অশেষ বৈষয়িক নিয়ামতের মধ্যে অতি সামান্য অংশের উল্লেখ করা হয়েছে। কিন্তু বেহেশতের মুমিনদের জন্য সবচেয়ে বড় ও অমূল্য খোদাই পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি ও তার নৈকট্য।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, বেহেশতের স্থায়ী নিয়ামত পেতে হলে পবিত্রতা অর্জন ও ক্ষুধাভীরু হওয়া জরুরি, কারণ বেহেশত হল পবিত্র মানুষদের আবাসস্থল। দ্বিতীয়ত, বেহেশতের অধিবাসীদের সুখ ও আনন্দ শুধু বৈষয়িক ক্ষেত্রে সীমিত নয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে বেহেশতদের জন্য সবচেয়ে বড় আধ্যাত্মিক আনন্দ। তৃতীয়ত, পবিত্রতা ও সতীত্ব নারীর সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ বেহেশতের স্ত্রী বা সহধর্মিণীদেরকে পবিত্র বলে উল্লেখ করেছেন। এবারে সূরা আল ইমরানের ১৬ ও ১৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই তেলাওয়াত শোনা যাক।
الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار
খোদাভীরু লোকেরা বলে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, তাই আমাদের অপরাধ ক্ষমা করুন এবং আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, সেবানুগত বা নির্দেশনা মান্যকারী, দানশীল এবং ভোরবেলায় প্রার্থনাকারী।
পূর্ববর্তী আয়াতে খোদাভীরুদেরকে বেহেশতি বলে উল্লেখ করা হয়েছে, আর এই দুই আয়াতে খোদাভীরুদের চিন্তাগত, নৈতিক ও আচরণগত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যাতে বোঝা যায় কারা আল্লাহর বেহেশতে প্রবেশের যোগ্য। প্রথম আয়াতে বলা হয়েছে, যারা খোদাভীরু তারা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। প্রকৃতপক্ষে তওবা হচ্ছে ক্ষমা প্রার্থনা, তাকওয়া অর্জন এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হবার উপায়। মানুষ যতক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করে না যে তার সমস্ত তৎপরতাই আল্লাহ দেখছেন, ততক্ষণ পর্যন্ত সে তার আচরণ ও বক্তব্যকেও নিয়ন্ত্রণ করে না। তাকওয়া বা খোদাভীতির অর্থ শুধু পাপ থেকে মুক্ত থাকা নয়, খোদাভীতির আরেকটি দিক হল সংযম। খোদাভীরু লোকেরাও কখনো কখনো পাপ করতে পারে, কিন্তু অন্যান্য পাপীদের সাথে তাদের পার্থক্য হল, পাপ কাজ তাদের অভ্যেস ও বদ্ধমূল চেতনার অংশ নয়, বরং তারা অবহেলা ও অসচেতনতার কারণে ভুলক্রমে পাপে লিপ্ত হয়। দ্বিতীয়ত, কালে ভদ্রে তারা অনিচ্ছাকৃতভাবে পাপ করলেও সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং নিজেদেরকে পুনরায় পাপ করা থেকে মুক্ত রাখে। পরবর্তী আয়াতে তাকওয়া বা খোদাভীতির পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সত্যের পথে সুদৃঢ় থাকা এবং শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় দৃঢ় প্রতিরোধ হল এসব বৈশিষ্ট্যের মধ্যে প্রধান। কথায়, কাজে ও চিন্তায় সত্যবাদী থাকা খোদাভীরুদের আরেকটি বৈশিষ্ট্য। খোদাভীরু লোকেরা এসব গুণের কারণে সব ধরনের কপটতা, নিজেকে জাহির করা, মিথ্যা ও প্রতারণার মতো পাপ থেকে দূরে থাকতে পারেন। এছাড়াও খোদাভীরু লোকেরা বিনয়ের সাথে আল্লাহর বিধিবিধান মেনে চলেন এবং আল্লাহর নির্দেশকে তারা মন ও প্রাণ দিয়ে গ্রহণ করেন। পরহেজগার লোকেরা আল্লাহর নির্দেশ মানার পাশাপাশি সৃষ্টিরও কল্যাণের চিন্তা করে, এজন্যে তারা বঞ্চিতদের দান খয়রাত করে এবং তাদের অভাব পূরণ করে। এত সব ভালো গুণ ও কাজের কারণে খোদাভীরুরা কখনো অহংকারী হয়ে পড়ে না। তারা তাদের অবহেলাজনিত ছোটখাটো পাপ বা ত্রুটিকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ও মানব সেবার ক্ষেত্রে অত্যন্ত বড় ভুল বলে মনে করে এবং ভোরবেলায় তীব্র অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
এই দুই আয়াতের মূল শিক্ষা হল, খোদাভীতির অর্থ নিজেকে গুটিয়ে নেয়া ও ঘরের এক কোণে সরিয়ে রাখা নয়, বরং পাপ হতে দূরে থেকে সদ্গুণাবলীর অধিকারী হওয়া এবং আন্তরিক চিত্তে সমাজ সেবার চিন্তাভাবনা করাই হল খোদাভীতি। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আল ইসলামের স্বল্প মেয়াদের অদৃশ্য হওয়ার ঘটনা ঘটেছিল 260 হিজরিতে। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। এমন একজন শিশু কতটা জ্ঞানী ও কিভাবে তিনি মুসলিম জাহানের অভিভাবক বা নেতা হন, এ ছিল তার নেতৃত্বের বৈধতা সম্পর্কে সন্দেহমূলক নানা প্রশ্নের অন্যতম। এ ধরনের অস্পষ্টতা ও সন্দেহের যৌক্তিক জবাব দিয়েছেন বিজ্ঞ আলেমরা, ও বাস্তবে ইমাম মাহদির উচ্চ মর্যাদার বিষয়টি স্পষ্ট হয়েছিল মহান আল্লাহর রহমতে। কিন্তু ইমাম মাহদির দীর্ঘমেয়াদের অনুপস্থিতি, যা আজও অব্যাহত রয়েছে, নতুন নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি করেছে ইমামের নেতৃত্বের কার্যকারিতা ও বৈধতা সম্পর্কে। ইমাম মাহদির বয়স এখন প্রায় 1200 বছর, এবং আরও কত বছর পর উনার আত্মপ্রকাশ আগমন ঘটবে তা এখনও স্পষ্ট নয়। যুগে যুগে এ জাতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন বিজ্ঞ আলেম ও চিন্তাবিদরা। গত পর্বের আলোচনায় আমরা এ প্রশ্নের উত্তর দিয়েছি যে কেন ইমাম মাহদি তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা অত্যন্ত দীর্ঘ জীবনের অধিকারী হবেন। বিভিন্ন কারণ ও যুক্তির আলোকে এমন দীর্ঘ জীবন লাভ যে সম্ভব তা আমরা দৃষ্টান্ত সহ তুলে ধরেছি।
ইমাম মাহদি আলাইহিসসালাম স্বল্প মেয়াদে অদৃশ্য থাকার যুগে তার কয়েকজন খাস প্রতিনিধির মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন, কিন্তু দীর্ঘমেয়াদে তার অনুপস্থিতি বা অদৃশ্য থাকার যুগে ওই সংযোগসূত্র বা নেটওয়ার্কও বিচ্ছিন্ন বা বন্ধ হয়ে যায়। কিন্তু তবু তিনি মানুষের মাঝে গোপনে মিশে আছেন এবং তার এ ধরনের উপস্থিতি নানা ধরনের কল্যাণ বয়ে আনছে। অবশ্য ইমাম মাহদির সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎ লাভ ঘটছে, যদিও বিশেষ কোনো কোনো ব্যক্তি ছাড়া সাধারণ মানুষ তাকে দেখতে পায় না। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, মহান আল্লাহর শপথ, এমন যুগে তথা মাহদির অদৃশ্য থাকার যুগে মহান আল্লাহর এই নিদর্শন বা হুজ্জাত তথা ইমাম মাহদি মানুষের মধ্যে এবং অলিতে গলিতে ও বাজারে মানুষের সঙ্গেই চলাফেরা করবেন, আর তিনি মানুষের কথাগুলো শুনবেন, তিনি মানুষকে দেখবেন, কিন্তু মানুষেরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় না আসা পর্যন্ত সেই মহান ব্যক্তিকে দেখতে সক্ষম হবে না। ইমাম মাহদির নিরাপত্তা রক্ষা তার অদৃশ্য থাকার অন্যতম কারণ। জনগণ যখন তার নেতৃত্বে বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিশ্ব বিপ্লবে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে, তখনই তিনি আত্মপ্রকাশ করবেন সবার সামনে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদি বা মানব জাতির শেষ ত্রাণকর্তাকে মহান আল্লাহ বেশিরভাগ মানুষ ও সাধারণ জনগণের কাছ থেকে অদৃশ্য রেখে জীবিত রেখেছেন। মহান আল্লাহর অনেক নবীও দীর্ঘ বা স্বল্প সময়ের জন্য অদৃশ্য ছিলেন, যেমন হযরত ঈসাকে গ্রেপ্তার করার পর তাঁকে ফাঁসি দিতে আনা হলে মহান আল্লাহর ইচ্ছায় তিনি ঊর্ধ্বলোকে চলে যান এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত প্রধান ব্যক্তির চেহারাই হযরত ঈসার মতো হয়ে যায় মহান আল্লাহর কুদরতে। ফলে ওই ব্যক্তির ফাঁসির কারণে অনেকেই মনে করতে থাকে যে ঈসা আলাইহিস সালামকেই ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তার ঊর্ধ্ব আরোহণের বিষয়টি পবিত্র কোরআনে এসেছে। তিনি ইমাম মাহদির সঙ্গে আত্মপ্রকাশ করবেন। হযরত খিজির ও হযরত ইলিয়াসও এখনও জীবিত অবস্থায় অদৃশ্য রয়েছেন। হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত উজাইর ও হযরত ইউনুসও স্বল্প সময়ের জন্য অদৃশ্য ছিলেন।
ইমাম মাহদি আলাইহিস সালাম যদি এখন উপস্থিত থাকতেন এবং রাষ্ট্র পরিচালনা ও জনগণকে সুপথ দেখানোর ক্ষমতা তাকে দেয়া হতো, তাহলে তিনি মানুষের জীবনে যে অবশ্যই পরিবর্তন আনতেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মহান আল্লাহর বিজ্ঞ পরিকল্পনা বা হিকমতের আলোকে তিনি জনগণের দৃষ্টির আড়ালেই থাকবেন নির্ধারিত সময় পর্যন্ত, তাই বর্তমান যুগের জনগণের উপর তার তেমন জোরালো প্রভাব নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী হযরত জাবির বিন আবদুল্লাহ আনসারিকে ইমাম মাহদি সহ নিজের ১২ জন স্থলাভিষিক্ত বা উত্তরসূরির নাম বলেছিলেন। ইমাম মাহদি যে অদৃশ্য থাকবেন সে বিষয়টিও তিনি জানিয়ে দিচ্ছিলেন এই মহান সাহাবিকে। সে সময় হযরত জাবির প্রশ্ন করেন মহানবীকে, জনগণ কি তার অদৃশ্য থাকার সময়ও তার মাধ্যমে উপকৃত হবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, সেই প্রতিপালকের শপথ যিনি আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, জনগণ তার অদৃশ্য থাকার সময়ও তার থেকে লাভবান হবে ও তার নেতৃত্বের আলো থেকে কল্যাণ পাবে, ঠিক যেভাবে সূর্য মেঘের আড়ালে থাকলেও এর আলো থেকে সবাই উপকৃত হয়।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইমাম মাহদিকে মেঘে ঢাকা সূর্যের সঙ্গে তুলনা করায় এর অর্থ দাঁড়ায় জনগণ তাঁর মাধ্যমে উপকৃত হলেও খোদাই রহমত, বরকত ও প্রাচুর্যের এই উৎস হতে পরিপূর্ণ বা শতভাগ কল্যাণ পাচ্ছে না, আর এজন্য দায়ী মেঘের ছায়া বা আবরণ। অর্থাৎ প্রকাশ্যে ইমাম মাহদির আবির্ভাব না হওয়ার বিষয়টি মানুষের অযোগ্যতা ও প্রস্তুতহীনতার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে সব মানুষই এই মহান ইমামের অস্তিত্বের কল্যাণ থেকে লাভবান হচ্ছে, এমনকি যারা ইমাম মাহদির অস্তিত্বেই বিশ্বাস করে না তারাও মেঘের আড়ালে থাকা এই সূর্যের আলোর নানা কল্যাণ তথা আলো ও উত্তাপ থেকে বঞ্চিত নয়। সূর্য একটি চিরস্থায়ী বিষয়, সূর্য সব সময়ের জন্য মেঘের আড়ালে থাকে না। মানুষের বিশ্বাস ও চিন্তাধারার ভ্রান্তি ও অনুপযুক্ত কাজও হচ্ছে মেঘের বাধার মতোই। তাই মানুষেরা যদি আত্মসংশোধনে উদ্যোগী হয় এবং জুলুম ও শোষণ আর পাপাচার থেকে দূরে থাকে, তাহলে ইমাম মাহদির আত্মপ্রকাশের বাধাগুলো দূর হতে থাকবে।
ইমাম মাহদি আলাইহিস সালাম জীবিত আছেন বলেই আজও মুক্তির আশা আছে, কিন্তু তিনি যদি অনেক আগেই আত্মপ্রকাশ করে ইমাম হুসাইনের মতো শহীদ হয়ে যেতেন, তাহলে বিশ্বের মুক্তিকামী ও প্রতিরোধকামী ব্যক্তিদের জন্য আশার আর কোনো আলোই থাকত না। তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আলাইহিস সালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
বৌদ্ধ বর্ণবাদের শিকার রোহিঙ্গা মুসলমান। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক বিশেষ আলোচনার প্রথম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মিয়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশের মুসলমানদের বিতাড়িত ও নির্মূল করার লক্ষ্যে তাদের উপর আবারও ব্যাপক হত্যাযজ্ঞ আর নানা নির্যাতনে মেতে উঠেছে দেশটির উগ্র বৌদ্ধ ও সশস্ত্র বাহিনী। বৌদ্ধদের দাবি তাদের ধর্ম ছিল সবসময় শান্তিকামী এবং অহিংস, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা এই ধর্মের মূল নীতির বিরোধী। অন্যদিকে ইসলামও শান্তি, দয়া ও সহিষ্ণুতার ধর্ম। তাই শত শত বছর ধরে মিয়ানমারের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান আর সম্প্রীতি ছিল প্রবাদতুল্য। এ অঞ্চলে বৌদ্ধ আর মুসলমানদের পরস্পরের প্রথা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধের নানা দৃষ্টান্তের কথা লেখা আছে ইতিহাসে।
মিয়ানমারের জনসংখ্যা প্রায় 6 কোটি, দেশটির মোট জনসংখ্যার 8-12% মুসলমান। বেশিরভাগ মুসলমান রয়েছেন পশ্চিম মিয়ানমারের রাখাইন প্রদেশে। ইসলাম এ অঞ্চলে প্রবেশ করেছে হিজরি প্রথম শতকেই। মুসলিম ব্যবসায়ীরা চীন সফরে যেতেন পশ্চিম মিয়ানমার ও আরাকান অঞ্চল দিয়ে, ফলে গোটা মিয়ানমারের মধ্যে উর্বর ও প্রশস্ত আরাকানেই গড়ে ওঠে প্রথম মুসলিম জনপদ। এ অঞ্চলে গড়ে উঠেছিল স্বায়ত্তশাসিত মুসলিম রাজ্য। মিয়ানমারের উগ্র ও বর্ণবাদী বৌদ্ধরা রোহিঙ্গাদের বাঙালি এবং মোহাজির বলে অপবাদ দিয়ে আসছে। একই অজুহাতে সাম্প্রতিক যুগে তারা রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দিচ্ছে না। মিয়ানমারে 1962 সালের সেনা অভ্যুত্থান ও সেনাশাসনের পর থেকে মুসলমানদের উপর চাপ জোরদার করে উগ্র বৌদ্ধরা।
মিয়ানমারের উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো বলছে, বৌদ্ধ ধর্মের অহিংসতা ও শান্তিকামিতার সুযোগে মুসলমানরা এ অঞ্চলে কর্তৃত্ব বিস্তার করেছে এবং করেছে লুটতরাজ। বৌদ্ধ ভিক্ষু সমিতি ও ইয়াঙ্গুনের জাতীয়তাবাদী ভিক্ষু গোষ্ঠী সহ বেশ কয়েকটি উগ্র আর ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে। এইসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সহিংস গোষ্ঠীর নাম 969। এই গোষ্ঠী মুসলমানদেরকে মিয়ানমারের বৌদ্ধদের ক্ষমতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে প্রচার করছে।
উগ্র বৌদ্ধ গোষ্ঠী 969-এর নেতা অসীন ভিরাতু প্রায় 50 বছর বয়স্ক একজন বৌদ্ধ ভিক্ষু। তাকে রোহিঙ্গা মুসলিম দলনের প্রধান উস্কানিদাতা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে 9 দফা বৈরাগ্যবাদ, 6 দফা শিক্ষা ও গৌতম বুদ্ধের 9টি শিক্ষার প্রতীকীধারী গ্রুপের নেতা হিসেবে ভিরাতুকে মিয়ানমারের সব বৌদ্ধরা শ্রদ্ধা করেন। অনেক উগ্র বৌদ্ধ ভিক্ষুকে নিজের কাছে টানতে পেরেছেন ভিরাতু। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর তথা মান্দালয় শহরের মাসউইন মন্দিরের এই ভিক্ষু মিয়ানমারের সব সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের অশিক্ষিত আর অজ্ঞ বৌদ্ধদের মধ্যে বিষাক্ত নানা ধারণা ও ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। এমনকি শ্রীলঙ্কার বৌদ্ধদের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভিরাতুর প্রচারিত ইসলাম বিদ্বেষী নানা ধারণা।
ভিরাতুর উগ্র বৌদ্ধ গোষ্ঠীর মতো শ্রীলঙ্কার উগ্র বৌদ্ধদের মধ্যেও সক্রিয় রয়েছে বিবিএস বা বোদোবালা সেনা নামের একটি ধর্মান্ধ গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রধান মুসলমানদেরকে উগ্রবাদী ও হিংস্র বলে অভিযোগ করছেন। তিনি মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের একটি আন্তর্জাতিক জোট গঠনের দাবি জানাচ্ছেন। শ্রীলঙ্কায় মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়, তারা সিংহলী ও তামিলদের নানা দ্বন্দ্ব আর যুদ্ধের বলি হয়েছেন নানা সময়ে। অথচ উগ্র বৌদ্ধ ভিক্ষুরা বলছেন, শ্রীলঙ্কার মুসলমানরা বেশি সন্তান জন্ম দিয়ে এই দেশটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিয়ানমারের অসীন ভিরাতুও একই ধরনের কথা বলে আসছেন। অনেকেই তাকে মিয়ানমারের বিন লাদেন বলে অভিহিত করছেন। ভিরাতোকে তার সমালোচক ও বিরোধীরা নবনাছি বলেও অভিহিত করছেন। বেশি সন্তান জন্ম দিয়ে মিয়ানমারের মুসলমানরা দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হতে চায় বলে তিনি দাবি করে আসছেন। মুসলমানদের সঙ্গে লেনদেন না করতে ও তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা না করতে নিজ অনুসারীদের পরামর্শ দিয়ে থাকেন ভিরাতো। তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতেও উস্কানি দিয়ে আসছেন।
ভিরাতো দাবি করছেন যে রোহিঙ্গা মুসলমানরা তাদের চাকরি আর আয় উপার্জনের সুবাদে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, তাই তারা মিয়ানমারের বৌদ্ধ এবং আশপাশের দেশগুলোর জন্য বিপজ্জনক ও শক্তিশালী শত্রু। তার মতে মুসলমানরা বৌদ্ধদের সব সম্পদের উপর ক্রমেই থাবা বিস্তার করছে, অথচ মিয়ানমারের বেশিরভাগ ভিক্ষু ও জনগণ ভিরাতোর এইসব দাবি ও চিন্তাধারার বিরোধী। বরং তারা মুসলমানদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী, কিন্তু উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 সন্ত্রাসী হামলার ভয়ে তারা সোচ্চার হতে পারছেন না। উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 প্রথমে মুসলমানদের বয়কট করার বা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলতো, কিন্তু এখন তারা মুসলমানদেরকে মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। আর তাই উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই গোষ্ঠী প্রায়ই মিয়ানমারের মুসলমানদের ব্যাপারে এ গুজব ছড়ায় যে তারা বৌদ্ধ নারীদের ধর্ষণ করেছে, আর এসব অপবাদ দিয়ে উগ্র বৌদ্ধরা বর্ণবাদী নীতি বাস্তবায়ন করছে। ওরা এ জাতীয় অপবাদ দিয়ে এ পর্যন্ত বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি ও কর্মস্থল পুড়িয়ে দিয়েছে।
মিয়ানমারের অসীন ভিরাতো এই দেশটিকে কেবল বৌদ্ধ অধ্যুষিত দেশে পরিণত করতে চান এবং বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলগুলোর নানা ক্ষেত্রে বৌদ্ধদেরকে একক কর্তৃত্বের অধিকারী করতে চান। আর তাই তিনি বৌদ্ধ উপাসনালয় বা মঠগুলোতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দিচ্ছেন। তিনি এসব শিক্ষায় বলছেন যে মিয়ানমারের জনগণ যদি শান্তি ও স্থিতিশীলতা চায় তাহলে তাদেরকে অবশ্যই মুসলমানদের থেকে পৃথকভাবে জীবনযাপন করতে হবে। মুসলিম বিদ্বেষী চিন্তাধারা ছড়ানোর দায়ে 2003 সালে অসীন ভিরাতোকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 7 বছর পর সাধারণ ক্ষমার সরকারি ঘোষণার কারণে ভিরাতো কারাগার থেকে মুক্তি পান। বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বলছেন, বৌদ্ধদের মধ্যে স্বদেশকামিতা কম এবং বৌদ্ধ ভিক্ষুরা দরকারের চেয়েও খুব বেশি সহিষ্ণু।
2012 সালে মিয়ানমারের অসীন ভিরাতো নেতৃত্বাধীন উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ বা গণহত্যা শুরু করে। তারা অনেক রোহিঙ্গা মুসলমানের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ সময় মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট থিউন সিয়েন ও সশস্ত্র বাহিনীও উগ্র বৌদ্ধদের সহায়তা দেয়, ফলে অসীন ভিরাতোর শক্তি ও মুসলিম বিরোধী সহিংসতা দিনকে দিন বাড়তে থাকে। তো শ্রোতা বন্ধুরা, রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক আলোচনায় আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে
শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির ব্যক্তিগত জীবনের একটি শক্তিশালী দিক নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা দেশগুলোর প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে পাব বলে আশা রাখছি।
বিগত বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই মুসলিম দেশগুলোতে পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে আমেরিকার প্রভাব সৃষ্টির চেষ্টার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর মুসলিম বিশ্বে আমেরিকা বিরোধিতা বৃদ্ধি পায়, বিশ্ববাসীর কাছে আমেরিকা একটি ঘৃণিত নামে পরিণত হয়। মধ্য এশিয়া অঞ্চলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মার্কিন সরকার বিভেদ সৃষ্টি ও অনুপ্রবেশকারী শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করে। তবে এখানে অনুপ্রবেশকারী শক্তি বলতে গুপ্তচর বৃত্তি কিংবা নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার চেয়েও বিপজ্জনক কিছুকে বোঝানো হচ্ছে, আর তা হল একটি দেশের সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে নিজের অনুগামী লোক তৈরি করা। 2019 সালে আয়াতুল্লাহিল উজমা খামেনেই এক ভাষণে এ সম্পর্কে বলেন,
যারা দেশের সাংস্কৃতিক তৎপরতা দেখভালের দায়িত্বে রয়েছেন তারা সতর্ক থাকুন, আমরা একটি সর্বাত্মক হামলার মোকাবিলা করছি। সাংস্কৃতিক দিক দিয়ে একটি বিশাল ফ্রন্টে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। বিষয়টি আমাদের আগে থেকে জানা ছিল, কিন্তু এখন তারা নিজেরাই স্বীকার করছে। তারা বলছে, ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য এখন আর যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাজ করছে না, কাজেই সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে কার্যসিদ্ধি করতে হবে, মানুষের মস্তিষ্কের উপর কাজ করতে হবে এবং তাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে, তাদের জৈবিক চাহিদাকে উস্কে দিতে হবে। এসব কথা এখন তারা প্রকাশ্যে বলে বেড়ায়।
একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব সৃষ্টি করা বা হস্তক্ষেপ করার কয়েকটি দিক রয়েছে। এর একটি দিক হচ্ছে সাংস্কৃতিক। অনেকে মনে করেন দেশে দেশে অধুনা যে পাবলিক ডিপ্লোম্যাসি বা জনকূটনীতি শুরু হয়েছে তা আসলে সাংস্কৃতিক আগ্রাসনের পরিচ্ছন্ন রূপ। বিভিন্ন প্রকাশনার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সক্ষমতা সম্পর্কে প্রচার চালানো, অর্থনৈতিক কূটনীতির সম্পূরক কর্মকাণ্ড সম্পন্ন করা, গণমাধ্যমের জন্য নিয়মিত ব্রিফিং আয়োজন করার মাধ্যমে কাঙ্ক্ষিত তথ্য তুলে ধরা, গুজব প্রতিরোধ করা, দেশীয় বিদেশি গণমাধ্যম ও কূটনৈতিক প্রতিবেদকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার মাধ্যমে সরকারের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত রাখা ও আস্থায় আনা জনকূটনীতির কাজ।
১৯৬৫ সালে আমেরিকায় দেশটির প্রখ্যাত কূটনীতিক আলমন্ড গলিভান প্রথম জনকূটনীতির বিষয়টি উপস্থাপন করেন। তখন থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে এবং নানাভাবে সংজ্ঞায়িত হওয়ার পর জনকূটনীতি এখন একটি স্বীকৃত কূটনৈতিক প্রক্রিয়া হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। অবশ্য প্রখ্যাত কূটনীতিক জেন বিকলার জনকূটনীতিকে শুধুমাত্র একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক রক্ষার মধ্যে সীমিত মনে করেন না। তার মতে অন্য দেশের উপর প্রভাব বিস্তার করা জনকূটনীতির একটি মূল লক্ষ্য। বিগলার মনে করেন একটি ভিন দেশের জনগণকে আকৃষ্ট করে সেই দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করে আমেরিকার স্বার্থ রক্ষা করার নামে জনকূটনীতি।
তার এই বক্তব্যের গূঢ় রহস্য তখনই আমরা উপলব্ধি করতে পারব যখন আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএর সাবেক প্রধান পাওয়েল মিকির বক্তব্য শুনব। তিনি 2020 সালে এক বক্তব্যে বলেন, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইরানি জনগণ সম্পর্কে নানা রকম তথ্য ক্রয় করেছি এবং এ খাতে $20 বিলিয়ন খরচ হয়েছে। এ সম্পর্কে সামাজিক মাধ্যম টেলিগ্রাম জানিয়েছে তারা ইরানি জনগণের তথ্য বিক্রি করে দৈনিক $100 কোটি অর্থ উপার্জন করেছে। অন্য দেশে প্রভাব বিস্তার করা পশ্চিমা দেশগুলোর সফটওয়্যারের অন্যতম অংশ। একটি দেশের জনগণের পছন্দ অপছন্দ, চিন্তাধারা, রুচি ইত্যাদি সম্পর্কে তথ্য জানতে পারলে ওই দেশের জনমতকে সহজেই প্রভাবিত করা সম্ভব।
স্বাভাবিক কূটনীতি আর জনকূটনীতির মধ্যে পার্থক্য হচ্ছে, স্বাভাবিক কূটনীতি হয় একটি দেশের সরকার ও আরেকটি দেশের সরকারের মধ্যে, কিন্তু জনকূটনীতিতে একটি দেশের সরকারের পাশাপাশি ওই দেশের গণমাধ্যম ও সুশীল সমাজ সহ এ ধরনের প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক রক্ষা করা হয়। মার্কিন সরকার অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার কিংবা অন্যান্য দেশকে চাপে রাখার জন্য সবসময় এ ধরনের কূটনীতি ব্যবহার করে। ওয়াশিংটন বিভিন্ন দেশে সিনেমার তারকা কিংবা জনপ্রিয় ক্রীড়াবিদদের প্রেরণ করে কার্যসিদ্ধি করে থাকে।
উদাহরণস্বরূপ আফ্রিকার দেশ সুদানের কথা উল্লেখ করা যায়। 2011 সালে এক গণভোটের মাধ্যমে সুদান দুই টুকরো হয়ে যায়। ওই বিভক্তির অন্যতম মূল হোতা ছিল আমেরিকা। সে সময় সিএনএন এর সাংবাদিক জর্জ ক্লোনিকে সুদানে পাঠানো হয় জনকূটনৈতিক তৎপরতা চালাতে। তিনি সাংবাদিকের ছদ্মবেশে দেশটিতে আমেরিকার স্বার্থ উদ্ধার করেন। এভাবে নানামুখী প্রচেষ্টার মাধ্যমে আফ্রিকার মুসলিম দেশ সুদানকে ভেঙে দক্ষিণ সুদান নামক একটি খ্রিস্টান দেশের আত্মপ্রকাশ ঘটানো হয়। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের প্রতি আরব লীগের সমর্থন থাকা সত্ত্বেও বশিরের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই মনে করেন, মুসলিম দেশগুলোতে পশ্চিমাদের হস্তক্ষেপ করার একটি প্রধান উপায় হল এসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এসব দেশ থেকে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পশ্চিমা দেশগুলোতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লেখাপড়া শেখানোর পাশাপাশি এসব শিক্ষার্থীর মস্তিষ্ক ধোলাই করা হয়। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাব বিস্তার করার পশ্চিমা প্রচেষ্টা রুখতে ইসলামী বিপ্লবের পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ কারণে আমেরিকা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। এ কারণে এই সাম্রাজ্যবাদী শক্তি ইরানের বিরুদ্ধে সফট ওয়ার শুরু করেছে। কিন্তু ইরানের ইসলামী সরকারের সতর্ক অবস্থানের কারণে বিপ্লবী এই দেশটির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না পশ্চিমা শত্রুরা।
আজকের আলোচনা শেষ করব ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের এ সংক্রান্ত একটি বাণী শুনিয়ে। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি যখন আমাদের ইসলামী শিক্ষাকেন্দ্রগুলোর পাশাপাশি আলেমদের ধ্বংস করার ব্যাপারে হতাশ হয়ে পড়ে, তখন তারা ইরানকে আঘাত করার দুটি পন্থা বেছে নেয়। এর একটি হচ্ছে হুমকি ও ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করা এবং দ্বিতীয়টি নিজস্ব এজেন্টদের কাজে লাগিয়ে এদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা। এরপর যখন তারা দেখল ভয় ও হুমকি দিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন তারা প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার দ্বিতীয় অপশনটি বেছে নেই।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.
تهران نخوسوم ایرانی اسلامگان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50